পঁচিশে ফেব্রুয়ারি 2017। তারজুমান আকাবির আরিফ বিল্লাহ, শাইখুল হাদিস, শাইখুল ওলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তাআমাদ বরকাতহুমের, রাজশাহী কোর্ট, চার খুঁটার মোড়ে ইসলামী মহাসম্মেলনে বয়ান।
ভাই ছবি তুলবেন না মেহরবানি করে, যিনি ছবি তুলছেন ডিলিট করেন। এই মাওলানা সাহেব দাঁড়ান, আপনি পিছন থেকে দাঁড়ান, উঠেন দাঁড়ান। কেন ছবি তুলছেন আপনি? উঠেন দাঁড়ান, দাঁড়ান, উঠে সোজা হন। কোন কিতাবে লিখছে ছবি তোলা সুন্নত বলেন? কোন কিতাবে লিখছে ছবি তোলা সুন্নত? ইবাদত সীমা লঙ্ঘন করে মিয়া আপনারা, দ্বীনের নামে একটা ফেতনা শুরু করছেন। ছবি তোলেন, আপনার ছবি বন্ধ করেন, ডিলিট করেন ছবি। খেল তামাশা করে দিনী মজলিসে, দিনী মজলিসে দিনের কাজ করেন, এটা কি তামাশা? বেপরোয়া হয়ে গেছেন আপনারা অনেক বেশি। যেখানে সেখানে ছবি তোলা আরম্ভ করে, ভিডিও তোলা আরম্ভ করে, ইসলামের নামে খেল তামাশা, আশ্চর্যের বিষয়। আগে অন্যরা করতো দোষ হয়ে যেত, আপনারা তখন ফতোয়া দিতেন, এখন আপনারা শুরু করছেন, এখন এটা ইসলাম হয়ে গেছে। বাড়াবাড়ির আর কোন হদ নাই, যে কেউ করুক এগুলো, এগুলো অন্যায়, এগুলো সুন্নত শরীয়তের খেলাফ। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের তালিমের মধ্যে কোথাও ছবি তোলার বিষয় নেই, বরং তার বিরুদ্ধে আছে।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. وقال عليه الصلاة والسلام المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم، والمسلم من سلم المسلمون من لسانه ويده، والمهاجر من هجر الخطايا والذنوب. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا، أحسنهم خلقا، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. ভাই দুনিয়ার জীবনটা বড় মূল্যবান, এই দুনিয়ার জীবন দানকারী মহান আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন ইবলিস হওয়ার জন্য না, নমরুদ হওয়ার জন্য না, ফেরাউন হওয়ার জন্য না, সীমা লঙ্ঘনকারী হওয়ার জন্য না। পরিষ্কার ভাষায় কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি এবং জিন জাতির সৃষ্টির একটাই শুধু উদ্দেশ্য যে তারা আল্লাহর বন্দিগিতে জীবনটাকে পূর্ণাঙ্গভাবে নিয়োজিত করবে। এতটা যে আরেক আয়াত আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়ামাহিয়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো আমার নামাজ, আমার হজ কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা সিরফ রব্বুল আলামিনের জন্য চূড়ান্তভাবে পূর্ণাঙ্গভাবে উৎসর্গিত নিবেদিত। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এবং তুমি বলো যে যারা হে আল্লাহ আপনার জন্য জীবনকে সমর্পিত করবে, নিবেদিত করবে পূর্ণাঙ্গভাবে, আমি তাদের মধ্যে প্রথম সারিতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম ঈমান এবং ইসলাম নসিব করেন, এইরকম জীবন আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। সূরা মুলকের একায়াতে মহান রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিয়ান সে আল্লাহ যার হাতে সমস্ত কর্তৃত্ব এবং ক্ষমতা এবং রাজত্ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ তোমাদেরকে জীবন এবং মৃত্যু এই দুইটাই সৃষ্টি করে দিছেন, জীবন মৃত্যুর অধীন করে দিছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চান যে কে তোমাদের মধ্যে কত বেশি ভালো কর্ম করে, ভালো আমল করে, ভালোভাবে জীবন গড়ে। এ আয়াতে পাকের ব্যাখ্যায় বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে পাকের ব্যাখ্যা করে বলছেন যে আইয়ুকুম আতাম্মু আকলান আওরাউ আন মাহারিমিল্লাহ ওয়া আসরাউ ফি তাআতিল্লাহ, যে কে কত বেশি জ্ঞানী রূপে নিজের পরিচয় পেশ করো। জ্ঞানী তুমি কখন হবে? সিনেমা হলে গেলে জ্ঞানী, জুলুম করলে জ্ঞানী, জিনা ব্যবচারে ডুবলে জ্ঞানী, গান বাদ্য করলে জ্ঞানী, খাম খেয়ালি করলে, লাগামহীন চললে জ্ঞানী। আইয়ুকুম আতাম্মু আকলান, কে নিজেকে কতটা বেশি জ্ঞানের পরিচয় দাও, জ্ঞানীর পরিচয় দাও, আমি জ্ঞানী। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইস মান দানা নাফসাহু, জ্ঞানী লোক তারা যারা নিজের ইচ্ছার অধীন চলে না, বরং নিজের ইচ্ছা আবেগ, নিজের মনের সমস্ত চাহিদা এটাকে নিয়ন্ত্রিত করে আল্লাহর হুকুম দ্বারা, আল্লাহর দিন দ্বারা, আল্লাহর পছন্দ দ্বারা, আল্লাহর মর্জি দ্বারা। ওয়ামিল আলিমা বাদাল মউত, জীবনের স্বাধীনতা লাভের লাভ সত্ত্বেও সে লাগামহীন চলে না, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারী হয় না, লাগামহীন ভাবে চলে না, বরং আমির আলিমা বাদাল মৌত, মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনের জন্য সুন্দর আমলের দ্বারা জীবন গড়ার কাজে সে ব্যস্তই ব্যস্ত থাকে। ভারতের এক মহান বুজুর্গ ছিলেন বিশ্ব কাঁপানো আলিমে দিন আল্লামা সৈয়দ সুলেমান নদভী রহমতুল্লাহ আলী, তিনি বলতেন যে হাম এসে রহে ইয়া কে ওয়েসে রহে, ওহা দেখনা হয় কে কেসে রহে। দুনিয়ার জীবনে আমরা একরকম থাকলেই হলো, এখানে ধনী থাকলেও সই, গরিব থাকলেও সই, কালো রঙের হলো ঠিক আছে, আর ফর্সা রঙের হলো ঠিক আছে, ভাত কাপড় তরকারি কম হলো ঠিক আছে, বেশি হলো ঠিক আছে, এটা নিয়ে এত কোনো টেনশন করার কোনো দরকার নেই। ওহা দেখ না হে কে কেসে রহে, আমাদের আসল দেখবার বিষয় হলো পরকাল জীবনটা আমার কেমন হবে, সেখানে আমি সফলকাম হব তো, সেখানে আমি সম্মানিত হব তো, সেখানে আমি ব্যর্থকাম তো হব না, সেখানে আমি লাঞ্ছিত তো হব না, সেখানে লানতের দুরি গলায় তো পড়তে হবে না, সেখানের বিষয়টাকে নজর রাখা চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছিলেন যে ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, হে ওমরের ছেলে আব্দুল্লাহ, দুনিয়ার জীবনে এভাবে থাকো যেভাবে প্রবাস জীবনে কোনো প্রবাসী থাকে, আও আবিরুস সাবিল, অথবা একটা রাস্তা মাত্র অতিক্রম করে গন্তব্য পর্যন্ত পৌঁছবে যে লোকটা, সেই লোকটার মতো তুমি জীবনটা যাপন করো। প্রবাদ জীবনে কেউ সেখানেই ফাইনাল প্রোগ্রাম বানায় না, এখানেই আমার সব, এখানে আমার সব কিছু, এখানেই থাকা, এখানে আমার গন্তব্য, এখানেই বড় বিল্ডিং, এটা চূড়ান্ত লক্ষ্য প্রবাদ জীবনকে কেউ বানায় না। বিদেশে থাকে মানুষ, অর্থ উপার্জন করে এবং তার লক্ষ্য থাকে যে আমি দেশে ফিরলে সেখানে মনের মতো ঘর বাড়ি করবো, সেখানে আমি আরাম করব, সেখানে আমি ভোগ করব। বিদেশে ভোগ করার নিয়ত থাকে না, সেখানে শুধু জরুরতটুকু পুরা করে, আর তার মূল লক্ষ্য থাকে দেশে আসতে সবকিছু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ার জীবনটা আমাদের প্রবাদ জীবন, আমাদের মূল লক্ষ্য থাকবে আখিরাতের উপর। আর দুনিয়া দারু মানলা দারালা ফামালু মানলা মালালা ওয়ালাহা ইয়াজমাউ মানলা আকলালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার দুনিয়াকে ঠিকানা মনে কর ওই ব্যক্তি যে ঠিকানা চিনে নেই, যে ঠিকানা বুঝে নাই, সম্পদ মনে করে দুনিয়াকে ওই ব্যক্তি যা আসল সম্পদ চিনে নাই, আসল সম্পদের বুঝ যার নাই। এই দুনিয়ার পিছনে হালাল হারামের বাস বিচার ছাড়া এ দুনিয়ার দুনিয়া করিয়া দুনিয়া সঞ্চয় করতেই থাকে ওই মানুষ যার মাথায় বিবেকের বিন্দু মাত্র নাই। লাখ লালা নজরে রাখে তার বিবেক নাই, জ্ঞান নাই। তাহলে জ্ঞানী কে যে আখেরাত কে ফিকিরে রাখে, নজরে রাখে, আখেরাত কে মূল বানায়, কিন্তু দুনিয়ার জীবনটা নিষেধ না, খাওয়া দাওয়া, হ্যাঁ খাওয়া দাওয়া, আয় ইনকাম, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বন্ধুত্ব, আত্মীয়তা, এগুলো আদৌ নিষেধ না। যদি সে ইমানওয়ালা হয় আর ইমানের আলোকে জীবনটাকে সে নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা শিখতে পারে, এ দুনিয়ার জীবনের সবগুলো কাজ আখেরাতের সহায়ক, সবটাই তখন অটোমেটিকলি আল্লাহর রহমতের বরকতে, নূরানি জিন্দগির বরকতে বন্দিগিতে পরিণত হইতে বাধ্য। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়ার লাভের প্রতিযোগিতা, দুনিয়ার মোহের প্রতিযোগিতা তোমাদেরকে এতটা আল্লাহ থেকে দূরে সরায় রাখে যে কবরস্থানে আসা পর্যন্ত তোমাদের হুশ ফেরে না। আল্লাহ তাআলা আমাদেরকে হুশ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাত দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউজা মা সাকা কাফিরা মিনহা শারবা, এই দুনিয়ার মূল্য আল্লাহ পাকের দৃষ্টিতে একটা মশার পর বরাবরও যদি হইত, কোন কাফের মুশরিককে আল্লাহ তাআলা একটুক পানি পর্যন্ত পান করতে দিতেন না, এত নিকৃষ্ট এবং তুচ্ছ এই দুনিয়া। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাদিন আসাক্কা মাইতিন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, রাস্তার পাশে পড়েছিল একটা মরা দুর্গন্ধপূর্ণ বকরির বাচ্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বলে উঠলেন সাহাবীদেরকে, হাল মাইয়াস্তারি মিনকুম হাযা বিদিরহাম, কে আছে তোমাদের মধ্যে এই মরা দুর্গন্ধপূর্ণ বিগলিত এই বকরির বাচ্চাটাকে এক দেরহাম দিয়ে খরিদ করবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ফ্রি দিলেও তো কেউ নেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, সেই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, এই মরা বকরির বাচ্চা তোমাদের নজরে যতটা ঘৃণিত সারাটা দুনিয়া আল্লাহ পাকের নজরে তার চেয়ে বেশি ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে বলতেন, চলতে বলতেন, আয় ইনকাম করতে বলতেন, ব্যবসা বাণিজ্য করতে বলতেন, এমনকি এমনটাও বলছেন যে আত্তাজুল সাদুকুল আমিন মান নবিয়িন ও সিদ্দিকিন আও কামা কল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জন এবং ব্যবসা বাণিজ্যের প্রতি এতটা মানে উৎসাহিত করছেন যে তিনি বলেন, কোন মানুষ যদি আল্লাহকে রাজি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং শরীয়ত মোতাবেক ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, কেয়ামতের দিন যে নবী রাসূলদের সঙ্গে সিদ্দিকিনের সঙ্গে হাসরের মাঠে উঠবে। নবী রাসূলদের যেরকম কোনো হিসাব নাই, হ্যাঁ সিদ্দিকিনের যেরকম কোন হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত, এইরকম ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। এবং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্পষ্ট ভাষায় উচ্চারণ করলেন, কাসবুল হালাল ফরিজা বাদ আল ফরিজা, আল্লাহর ফরজ হুকুম পালনের পরে হালাল উপার্জনও তোমাদের উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালাল উপার্জনকে, হালাল উপার্জনের মেহনতকে, পেশাকে, এর সকল কর্মকাণ্ডকে ফরজ বললেন, কি নজর সে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমার এই ব্যবসা পবিত্র, তোমার ব্যবসা নূরওয়ালা, তোমার ব্যবসা জান্নাতের বাহন, জান্নাতের পথ, যদি আল্লাহকে রাজি রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে তুমি ব্যবসা পরিচালনা করো। এজন্যই বুজুর্গানে দিন বলেন যে নামি গোয়াম কি আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস, যে আল্লাহ পাকের শরীয়ত এটা বলে না, আল্লাহর দিন এটা বলে না, ব্যবসা বাণিজ্য তুমি করবে না, দুনিয়ার কায় কারবার তুমি করবে না, বরং তুমি হালাল এবং বৈধ জীবনে যা কিছুই করো না কেন, কিন্তু খবরদার এক মুহূর্তের জন্য আল্লাহকে তুমি ভুলো না, আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহকে ইয়াদ রাখো। لب پہ ہر دم ذکر بھی ہو دل میں ہر دم فکر بھی پھر تو بالکل راستہ ہے صاف تا دربار شاہ زبان اللہ نام تھکے زندگی تے اللہ پاکر دین تھکے انترے اللہ پاکر دھیان تھکے اللہ قسم جنت پر جند تمہار راستہ ایک دم پرشکر چھنتے سن پیو بندورا عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاکی اپنی فطرت میں نہ ناری ہے نہ نوری جمنٹا تمہیں جیون گڑبے جمنٹا کرم کروے سیرکم تمہار فول ایبان گنتبو تمہار سامنے آزبے جیسی کرنی ویسی بھرنی ہے ضرور قبر میں میت اترنی ہے ضرور قبرستان شکل نہیں جوا لگبے کنتو جبا بے جیونٹا امرا گڑبو سبا بے اکھانے گیا امدر کیر فولا فول دیکھتے ہوئے فمن یعمل مثقال ذرہ خیرا یرا ومن یعمل مثقال ذرہ شرا یرا پوتر قرآن مہان رب العالمین بولین بندو ماتر جدی آما کے خوشی کرار جنو کسی کرے تاکو سیٹا ہمیں دیکھا بو ایبا سیٹار دار سیٹار جنو نشچے تمہا کے پرسکی تو گرو بو اور بندو ماتر جدی کنو آمار حکومیر خلاف کرے تاکو سیٹاو کال کیا موتی تمہا کے دیکھتے ہو بے سیٹار پرنو دی تمہا کے بھک کرتے ہو بے اللہ جدی خمانہ کرن تلے کنو رکھا نہیں اللہ تعالی آمو دے شکل کے حفاظت کرن پویتر قرآن مہان رب العالمین بولن جے راستہ دوئیٹا একটা হলো জাহান্নাম আর একটা জান্নাত এবং দুটো রাস্তার চলার যে চলার পথের সম্বল ভিন্ন ভিন্ন যে সীমা লঙ্ঘন করে আর তার কারণ হয় দুনিয়াটাকে প্রাধান্য দেওয়া আমি দুনিয়া চাই আমার আখিরাত বরবাদ হলে হোক নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক যার কারণে কুফর করলেও ভয় নাই শিরক ধরলেও ভয় নাই বেদাত করলেও ভয় নাই কাউকে গালি দিলেও ভয় নাই জুলুম করলেও ভয় নাই স্বেচ্ছাচারীর জীবন হয় মানুষ যখন তার অন্তর খৌফে খোদা থেকে আল্লাহর ভয় থেকে যখন তার অন্তর শূন্য হয় আল্লাহর ভয় যার অন্তরে থাকে ভয় তার জীবনটাকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সে আল্লাহর ভয়ের কারণে কাঁপতে থাকে দুনিয়ার কোনো মানুষকে প্রকাশ্যে দূরের কথা গোপনেও কাউকে গালি দেওয়ার সাহস পায় না কেন জুকরতা হয় তু ছুপকে এহলে জাহান সে ওই দেখতা হয় তুঝে আসমা সে বিশ্বাস করে কেউ দেখবে না কেউ শুনবে না কিন্তু আল্লাহ তো দেখবেন আল্লাহ তো শুনবেন আল্লাহকে আমি ফাঁকি দিব কিভাবে আল্লাহ তাআলা সেই আল্লাহর ভয় আল্লাহর মহব্বত আল্লাহর প্রতি সেই বিশ্বাস আমাদের সকলের অন্তরে দান করেন বরং সকল মানুষকে আল্লাহ পাক সেই দৌলত দান করেন প্রিয় বন্ধুরা পবিত্র কোরআন হেদায়েতের কিতাব হাদিস শরীফ হেদায়েতের কিতাব কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে কাফের দুনিয়া তো কাফের দুনিয়া মুসলমানরা পর্যন্ত কোরআন সুন্নার ব্যাখ্যা করে কেবলই শুনেন আপনারা কেবল দলীয় দৃষ্টিকোণ থেকে যে যে দল করে ওই নিজের দলের মোতাবেক তার কোরআন শরীফের ব্যাখ্যা তালাশ করে যে মজাব মানে মজাবের পক্ষে ব্যাখ্যা তালাশ যে মজাব মানে না মজাবের মজাব না মানার পক্ষে ব্যাখ্যা তালাশ দিন বুঝার জন্য যদি কেউ কোরআন সুন্না পড়ে এবং ভিতর থেকে কোরআন সুন্নার নূর এবং আলোকদীপ্ত নির্দেশনা এবং গাইডলাইন উদ্ধার করার চেষ্টা করে হেদায়েত এবং হকের রাস্তা তার কাছে সুস্পষ্ট আলোকদীপ্ত হইতে বাধ্য কিন্তু আমরা প্রকৃতপক্ষে আল্লাহর দিন জানার চেষ্টা কম করি বরং নিজের মতলবটা নিজের শখটা মিটানোর জন্য কোরআন সুন্নার এলেম শিখি এবং জ্ঞান শিখি এবং সেটা চর্চা করি এবং বেপরোয়াভাবে লোকদেরকে সেভাবে বলতেও থাকি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন সেই কবে থেকে তাবেইনের জমানা থেকে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের জমানা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানা থেকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানা থেকে উসমান আলী রাদিয়াল্লাহু আনহুর জমানা থেকেই ইসলামের এবং কোরআন সুন্নার আয়াত এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে পরস্পর মতদ্বৈততা হইত মতবিরোধ হইত তিনি একটা বলেন ব্যাখ্যা তিনি একটা বলেন তিনি তার সিদ্ধান্তে চলেন তিনি তার সিদ্ধান্তে চলেন কিন্তু কেউ কাউকে গোমরা মনে করতেন না তার কাছে কোরআনের দলিল তার কাছে কোরআনের দলিল হ্যাঁ এবং হানাফি সাফি মালিকি হাম্বলি চার মজহাব সেই তখন থেকেই তাবেইনের জমানা থেকে এই পর্যন্ত চলে আসতেছে তাবেইন তাবেইন তাবে তাবেইনের জমানা সকলেই সকলকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন এবং সকলেই এটা বিশ্বাস করতেন যে হানাফির কাছে হানাফি মজহাবওয়ালার কাছে দলিল আছে কোরআন সুন্নার মালিকি মজহাবওয়ালার কাছে দলিল আছে কোরআন সুন্নার সাফি মজহাবওয়ালার কাছে দলিল আছে কোরআন সুন্নার হাম্বলি মজহাবওয়ালার কাছে দলিল আছে কোরআন সুন্নার এজন্য কেউ কারো কুৎসা করতেন না, কেউ কাউকে বৎসনা দিতেন না এবং কেউ কাউকে জাহান্নামি বলতেন না, কাফের মুশরিক বলতেন না। হায় কি হলো শেষ জমানার মুসলমানদের, এখন এত কাল থেকে যারা মুসলমান ছিলেন সেই সব মুসলমানদেরকে এখন কাফের বলা হচ্ছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ সাফি মজাবের অনুসারী মজাব মানা যদি কুফর হয়, শেরেক হয়, বেদাত হয়, নাফরমানি হয় এবং জাহান্নামের রাস্তা হয়, ইমাম গাজ্জালিকে আমরা জাহান্নামি বলবো? হ্যাঁ, মজহাব মানা এটা যদি গুনার কাজ হয় তাহলে সে বড়পীর জিলানি, ইনি খালি বড়পীর নামে যদিও এই বিশ্বের অনেক জায়গায় পরিচিত, প্রকৃতপক্ষে তিনি বড় আলেম, বড় মহাদ্দেস ছিলেন। হানাফি হাম্বলি মজহাবের বিখ্যাত মহাদ্দেস ইবনে কুদামা হাম্বলিরও তিনি উস্তাদ ছিলেন। সেই বড়পীর জিলানি হাম্বলি মজহাবের অনুসরণ করতেন, তিনিও মজহাবওয়ালা। সেই বড়পীর আব্দুল কাদের জিলানি, তিনিও কি জাহান্নামী ব্যক্তি আমরা বলবো? আপনারা কথা বলতে পারেন না, তাকে কি আমরা জাহান্নামী বলবো? কি হলো আজকে মুসলমানদের? মুসলমানরা এই অস্পষ্টতা, এই অস্বচ্ছতার মধ্যে কেন আক্রান্ত হইয়া নিজেকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করলো? সারা দুনিয়ার কাফের মুশরিকরা ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যখন একদম চরমভাবে দৃঢ় প্রতিজ্ঞা এবং ঐক্যবদ্ধ এবং দিনরাত তৎপর, সে সময় মুসলমানদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি, মারামারি আর ঝগড়া বিবাদ কেবলই আরো বাড়াইতে চেষ্টা করতে থাকা, এটাকে ঝগড়া বিবাদ এবং বিরোধকে উস্কাইয়া দিতে থাকা, এটা মুসলমানদের দূরদর্শিতার পরিচয় কি না? মুসলমানদের এটা ভুল পদক্ষেপ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যদি মজহাব মানলে সেটা শিরক কুফর হয়, অন্যায় হয়, তো বুখারি শরীফের ব্যাখ্যাদাতা, আমরা তো বুখারি শরীফকে চিনি, অনেক আলোচনা হয় বুখারি শরীফের রেফারেন্সে, বুখারি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মোহাম্মদ, ইবনে মাজাহ শরীফ, তাহাবী শরীফ, আরো হাদিসের কত কিতাব আছে। এই দুই চারটা কিতাবই কেবল হাদিসের কিতাব না, যে আলোচনা আসছে বুখারি শরীফের নাম নেওয়া হাদিসের কিতাব বহুত আছে, সবগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বর্ণিত, সাহাবাদের সূত্রে সেখানে হাদিস বর্ণিত। যে এই বিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফ, এর যে ব্যাখ্যাতারা, এই সব হাদিসের ব্যাখ্যাতা বুখারী শরীফের, সবাই তো কোনো না কোনো মজহাবেরই অনুসারী। আপনারা কি শুনতেছেন আমার কথাগুলো? যেমন এই বুখারী শরীফের সর্বোচ্চ ব্যাখ্যাতা হাফেজ ইবনে হাজার আসকালানি, সারা বিশ্বে তিনি পরিচিত, প্রসিদ্ধ, সম্মানিত, সুখ্যাত, সে হাফেজ ইবনে হাজার আসকালানি, তিনি বুখারী শরীফের এত বড় ব্যাখ্যাতা হওয়া সত্ত্বেও তিনি সাফি মজহাবের অনুসারী। আবার সে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, যিনি এই বুখারী শরীফের আরেক বিখ্যাত ব্যাখ্যাতা এবং তার উমদাতুল কারী সারা বিশ্বে সুপরিচিত, আরব দুনিয়াতেও সুপরিচিত, যেমনটা ফাতুল বারী সুপরিচিত, তিনি তো হানাফি মজহাবের অনুসারী। বুখারী শরীফের আরেক ব্যাখ্যাতা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই, তিনি তো হানাফি মজহাবের অনুসারী। আপনারা কি শুনতেছেন? বুখারী শরীফের আরেক বিখ্যাত ব্যাখ্যাতা ইবনে কাসির রহমতুল্লাহ আলী, তিনি তো সাফি মজহাবের অনুসারী। বুখারী শরীফের আরেক বিখ্যাত ব্যাখ্যাতা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলী, তার ব্যাখ্যা গ্রন্থের নামও ফাতুল বারী, তিনি তো হাম্বলি মজহাবের অনুসারী। আপনারা আমার কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? বুখারী শরীফের হাদিসগুলো ভালোভাবে বুঝলে সে যদি মজহাবের বিরোধিতা করা জরুরি হয়, এই মানুষগুলো সর্বোচ্চ ভাবে হাদিসের কিতাব বুঝার পরে, ব্যাখ্যা দেওয়ার পরে, তারা প্রত্যেকে এক একটা মজহাবের অনুসারী হলেন, তাহলে কেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য মজহাব যারা অনুসরণ করেন সারা বিশ্বে, এইরকম মানুষ তো বহুত। খোদ ইমাম মালিক রহমতুল্লাহ আলী এক মজহাবের কোরআন সুন্নার ব্যাখ্যা দিয়া একটা মজহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম দারুল হিজরা, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলী, তো তাকেও কি আমরা কাফের মুশরিক বলবো? ইমাম শাফি রহমতুল্লাহ আলীকে কাফের মুশরিক বলবো? আর বেশি মাথা ব্যথা হয় হানাফি মজহাবকে নিয়ে। এই বিখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহ আলী, মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি রহমতুল্লাহ আলী, এত বড় ইমাম, তিনি তার অভ্যাস ছিল, এটা হানাফি মজহাবের কোন কিতাবে লেখার ঘটনা আমি বলছি না, শাফি মজহাবের বিখ্যাত ইমাম, অত্যন্ত শীর্ষস্থানীয় শ্রদ্ধেয় মহান ব্যক্তিত্ব ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাই সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, আমার যখনই কোনো এরকম জরুরত আসে, আমি যেটা চাই যে এটা কবুল হোক আল্লাহর দরবারে, আমি দোয়া করব, তা আমি দুই রাকাত সালাতুল হাজত পড়ি, নামাজ পড়ি, পড়ে আমি করি কি, হযরত ইমাম আবু হানিফার কবরে গিয়ে আল্লাহর কাছে চাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কবরে গিয়া কবরের পাশে দাঁড়ায় যেই দোয়াই আমার জীবনে আমি করছি এমন একটা দোয়া হয় না যেটা কবুল হয়নি, প্রত্যেকটা কবুল হয়ে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মতো এত বড় মুহাদ্দিস, ফকি, এত বড় আলেম, তিনি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীর প্রতি এতটা শ্রদ্ধা প্রকাশ করলেন, কোন কার্পণ্য করলেন না, তাহলে কি তিনি ইমাম আবু হানিফাকে কাফের মনে করতেন, মুশরিক মনে করতেন, বেদাতি মনে করতেন, ফাসিক ফাজির মনে করতেন, নাকি আল্লাহ ওয়ালা মনে করতেন, দ্বীনের ক্ষেত্রে মুক্তাদা মনে করতেন কিনা, অনুসরণীয় মনে করতেন কিনা, পরম শ্রদ্ধা মনে করতেন কিনা। ইমাম শাফি রহমতুল্লাহর মতো মানুষের নিকট যদি হযরত ইমাম আবু হানিফা এত বড় শ্রদ্ধেয় ব্যক্তি হন, তাহলে আজকে এই পৃথিবীতে আমরা যারা ইমাম মালিক, ইমাম মাহমুদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তাদের নাম উচ্চারণ করে অশ্রদ্ধা প্রকাশ করি অথবা আদবের সীমা অতিক্রম করি, আমরা কি নিজেদের মঙ্গল করি না ক্ষতি করি, এটা কি আমাদের বোঝা উচিত না? আল্লাহ পাক সব মুসলমানকে বুঝ দেন, আমাদের এই দুঃসাহস নাই যে মুসলমান ইমান ইসলামের সীমার মধ্যে বসবাস করেন, আমরা তাকে কাফের বলবো, মুশরিক বলবো, এবং সে মনে করবো যে ইসলামের দুশ্মন, এত সাহস আমাদের এখনো হয়নি। কারণ আল্লাহর বান্দা যে ইমানওয়ালা তাকে মুশরিক ফতোয়া দিয়ে নিজের জাহান্নামে যাওয়া, এটা আমাদের জন্য কিভাবে গ্রহণযোগ্য হতে পারে, এটা কিভাবে বুদ্ধিমত্তার পরিচয় হতে পারে? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কথাটা একদম নিতান্তই প্রসঙ্গক্রমে আসলো এই কথার প্রসঙ্গে যে আমি বলছিলাম যে কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেয় বহু লোক দলীয় দৃষ্টিকোণ থেকে, কোন চিন্তাবিদের অনুসারী, চিন্তাবিদ কয়েকটা বই লিখছেন, ওই বইগুলোর আলোকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা খুঁজতে থাকি। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আমরা, তার উম্মত আমরা, তিনি যা দিয়ে গেছেন সেটা গ্রহণ করা, সেটার মর্ম অনুধাবন করা, সেই আলোকে জীবনটাকে গড়া এবং পরিচালনা করা, এবং সে আলোকদীপ্ত নির্ভেজাল পথে আল্লাহর বান্দাদেরকে পৃথিবীতে আহ্বান করা, সেটাই আমাদের কর্তব্য, ব্যক্তির দৃষ্টিভঙ্গি, উদ্দেশ্য, এবং কোন দলীয় সংবিধান এবং দলীয় চিন্তা ভাবনা, লিটারেচার, এটার দিকে ডাকা, এর নাম দিন না, ইসলাম না, সেটা জান্নাতুল ফিরদাউসের রাস্তা না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা যা দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যে পথ থেকে বিরত থাকতে বলেন তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন, উযু দিলেন আমাদেরকে, নামাজ দিলেন আমাদেরকে, রোজা দিলেন, হজ যাকাত দিলেন, এর বিস্তারিত তরিকা এবং পদ্ধতি এবং গাইডলাইন তিনি আমাদেরকে সবিস্তার আলোকদীপ্তভাবে আমাদেরকে উপহার দিয়ে গেলেন। কিন্তু তার মধ্যে কি কথা নাই যে আমার পরে তোমরা আলেমদের অনুসরণ করবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কি বলেন নাই? খুব পবিত্র কোরআনে কি রব্বুল আলামিন বলেন নাই? আমরা বলি যে দুই কিতাব, দুই জিনিস হচ্ছে আমাদের মূল, সেই দুই জিনিসের মূল মানে কি? ওর ভিতরে আমার পক্ষের কথাগুলো মূল, বাকিগুলো বাদ। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন নাই, ওয়াত্তাবি সাবিলা মান আনাব ইলাইয়া, যেই বান্দারা কোরআন সুন্নাহর আলোর ভিত্তিতে পূর্ণাঙ্গভাবে আমি আল্লাহর প্রতি ধাবিত, উদ্বুদ্ধ এবং জীবন তারা এইভাবে পরিচালনা করেন, ওই বান্দাদের তোমরা অনুসরণ করবে। কোরআন সুন্নাহর পরে আল্লাহ এই কথা কেন বললেন যে আমাকে যারা পূর্ণভাবে মানে, আমার প্রতি পূর্ণ আনুগত্যশীল এবং পূর্ণাঙ্গভাবে নিবেদিত, যাদের জীবনের সর্বক্ষেত্রে তারা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির পথেই রুজু হন এবং অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত থাকেন, অটল অবিচল থাকেন, তাদেরকে তোমরা অনুসরণ করবে। রব্বুল আলামিন এই কথা কেন বললেন? শুধু এই কারণে যে কোরআন সুন্নাহর নিজ নিজ ব্যাখ্যা মতো যাতে মানুষ না চলে, বরং সারা বিশ্বের মুসলমানদের নজরে যারা গ্রহণযোগ্যতাওয়ালা সেই উলামায়ে দ্বীনকে মানুষ যেন মুক্তাদা এবং ইমাম মনে করে, অনুসরণীয় মনে করে, এইভাবে যাতে মানুষ পথ হারা না হয়, বিচ্ছুত না হয়, বরং ভ্রষ্টতার আগুন থেকে তারা রক্ষা পাইতে পারে। আল্লাহ পাক শুধু এতটুকু বললেই হইতো যে আমার রসুল যা বলেন সেটাই তোমরা গ্রহণ করো, কিন্তু কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে তোমাদের সিরাতুল মুস্তাকিমের হেদায়ত অনুসরণ করতে হবে। সিরাতুল মুস্তাকিম কি? মহান রব্বুল আলামিন নিজে ব্যাখ্যা করে বললেন যে আল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি বলো হে আল্লাহ যাদের প্রতি আপনার একান্ত অনুগ্রহ, যারা আপনার অনুগ্রহ দ্বারা, আপনার সন্তুষ্টি দ্বারা একদম পূর্ণাঙ্গভাবে ধন্য, তো তাদের রাস্তা আমাকে দেখান, সেই পথের হেদায়েত আমাকে দান করেন। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে নিজেই শিক্ষা দিলেন, আমাদেরকে বলতে নির্দেশ দিলেন। তাফসীর কিতাব খুললে দেখবেন আলহামদুলিল্লাহ সূরা শুরুতেই কুলু, মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তোমরা এইভাবে বলো, সব প্রশংসা আল্লাহর যিনি সীমাহীন দয়াওয়ালা। হ্যাঁ, সীমাহীন দয়াওয়ালা আল্লাহর দিন আমরা গ্রহণ করব যাতে আমরা নির্দয় এবং নিষ্ঠুর হই, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, এই জমিনের যারা মাখলুক এবং মানুষ তোমরা তাদের সঙ্গে সদয় হও, কোমল হও, তাহলে আসমান ওয়ালা তোমাদের প্রতি সদয় হবেন, কোমল হবেন। আমরা মানুষের সঙ্গে কঠোরতা করব, দুর্ব্যবহার করব, জুলুম করব, আর আমরা আশা করব যে যাতে কিয়ামতের দিন রব্বুল আলামিন আমার প্রতি খুব দয়া করেন। এটা কিভাবে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেন, আল খালকু ইয়ালুল্লাহ ওয়া হাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। এই বিশ্বের আল্লাহর সমস্ত মাখলুক সব সৃষ্টি আল্লাহর পরিবারের সদস্য তারা। কোন পরিবারের সদস্যের প্রতি যদি কেউ সদাচার করে, পরিবার প্রধান তার প্রতি আন্তরিক হন, তার প্রতি সদয় হন, তাকে ভালোবাসেন, তাকে পুরস্কার দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর এই পৃথিবীর সব মাখলুকের সঙ্গে সদাচার করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে পুরস্কার দান করবেন, উচ্চ মর্যাদা দান করবেন, আল্লাহ পাক মহব্বতের সর্বোচ্চ মাকাম তোমাদেরকে দান করবেন। আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তারা যারা আল্লাহর বান্দাদের সঙ্গে সদাচার করে, ভালো ব্যবহার করে, তাদের কল্যাণ করে, তাদের মঙ্গল চিন্তা করে, তাদের হিতাকাঙ্ক্ষী এবং হিত কামনা করে, হিত সাধন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা আমাদেরকে বাতলাইছেন, কিন্তু আমরা অহিতকর পথে পা বাড়ানোতে কেন অভ্যস্ত হয়ে পড়তেছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, নূর দান করেন, সিরাজুল মুস্তাকিমের আলো দান করেন। তো কোরআন শরীফে রব্বুল আলামিন বললেন, সিরাতুল মুস্তাকিম একদম সকল বক্রতা মুক্ত, সহজ সরল সোজা আল্লাহগামী পথটা তোমাদের অনুসরণ করতে হবে। সেই সরল সহজ সোজা আল্লাহগামী পথটা কি? অন্য আয়াতে এর ব্যাখ্যা রব্বুল আলামিন নিজে দিলেন যে উলাইকাল্লাযীনা হাদাহুম উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যীন ওয়াসসিদ্দিকীন ওয়াসসুহাদা ওয়াসসালিহীন। এরপরও থামলেন না, হাসুনা উলাইকা রফিকা। আপনারা শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি কেবল কোরআন সুন্নারই রেফারেন্স দেওয়ার চেষ্টা করতেছি। অনেক বন্ধুরা এমনও আছেন, কে তাদেরকে এই ভুলের মধ্যে নিক্ষেপ করলো জানি না, তারা বলেন যে ইনারা কথা বললে কেবল বুজুর্গদের রেফারেন্স দেয়। বুজুর্গ মানে বড়, ইসলামে যারা বড়, দিনে যারা বড়, এলমে যারা বড়, দিনের বুঝে যারা বড়, আমরা তাদের রেফারেন্স দেব না তো পাগলদের রেফারেন্স দেব? কোন কোন রোগী যখন বাড়িতে ঢাকা থেকে বাড়িতে ফিরে যায়, রাজশাহী শহর থেকে একদম গ্রামাঞ্চল অজপাড়া গায়ে ফিরে যায়, তো তারা জিজ্ঞাসা করে কার কাছে গেছিল এই জটিল ক্যান্সারের চিকিৎসার জন্য, তো যদি বলে যে ওই যে একটা হাতুড়ে ডাক্তার, তো এটা কি মানুষ মানবে? আরে কোথায় গেছে মরতে, রেফারেন্স দিতে হবে বড় কোনো ডাক্তারের, ডাক্তার দিন মোহাম্মদের মতো মানুষের রেফারেন্স যদি কেউ দেয়, আরে ভাই তুমি ভালো জায়গায় গেছো। এই গলার জন্য যদি প্রাণগোপাল দত্তের মতো মানুষের কেউ রেফারেন্স দেয়, ওহো তুমি চমৎকার কাজ করছো, খুব ভালো জায়গায় গেছো, ঠিক চিকিৎসা তুমি পাইবা আশা করতেছি। তো রেফারেন্স তো দিতে হবে, তো দুনিয়ার লাইনে যদি রেফারেন্স দিতে হয়, এই লাইনটা বিশ্বস্ত এবং সফল কিনা সেটার জন্য, তো কোরআন সুন্নার ব্যাখ্যার ক্ষেত্রে রেফারেন্স কেন দিতে হবে না? অথচ কোরআন সুন্নাত কোরআন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রেফারেন্সের রাস্তাও বাতলাইয়া দিয়েছেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে হেদায়েতের কথা শুনাইতে থাকেন, খালি আল্লাহ পাক একের পর এক ধারা ক্রমে, ধারা নম্বর এক, ধারা নম্বর দুই, ধারা তিন, ধারা দশ, ধারা একুশ, একের পর এক হেদায়েতের শুধু অধ্যায়গুলো বলতে থাকলেই যথেষ্ট। কিন্তু রব্বুল আলামিনের এটা পবিত্র কোরআনের একদমই অলঙ্ঘনীয় একটা নিয়ম করছেন আল্লাহ তাআলা, কিছুক্ষণ হেদায়েতের কথা বলেই বলবেন যে দেখো আমার মূসা এরকম করছেন, আমার কথা এইভাবে মানছেন, আমার আইয়ুব আমাকে এইভাবে মানতেন, আমার ইব্রাহিম আমার জন্য এইভাবে কুরবানি পেশ করতেন, এমনকি লোকমান তার সন্তানকে পর্যন্ত এইভাবে উপদেশ দিতেন যাতে তার ঘরের লোক এবং সন্তানরা পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু এই সকল রেফারেন্স কেন দিচ্ছেন? আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেন, তোমরা এইভাবে আমার দিন যখন পেশ করবে, যারা এরকম যোগ্য দিন ওয়ালা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা, তাদের জীবনের মডেল তোমরা তুলে ধরবে, রেফারেন্স তাদের দিবে তোমরা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা কি চোরের রেফারেন্স দেব? আমরা কি ডাকাতের রেফারেন্স দেব? আমরা দুষ্ট দুরাচারের রেফারেন্স দেব? আমাদেরকে রেফারেন্স দিতেই হবে যারা বুজুর্গ। বুজুর্গ এটা ফার্সি শব্দ, এর আরবি হলো কবির। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং এর আরেকটা আরবি হলো আকবর, মানে সবচেয়ে বড়, তাকে আকবর বলে। আর এই সম্পর্কে স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জীবনের সর্বক্ষেত্রে নমুনা মডেল, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশ, গাইডলাইন, হেদায়েত তিনি বলেন যে আল বারাকাতুমা আকাবিরকুম। এই মুস্তাদরাকে হাকিমের ভিতরে ইমাম হাকিম এই রেওয়ায়ত উল্লেখ করেছেন, সহি ইবনে হিব্বানে এই রেওয়ায়ত এই হাদিস উল্লেখ আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, যার জন্য তিনি দোয়া করছিলেন যে হে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের গভীর মর্ম উদ্ধারের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আলিমুল কিতাব তাবিল আল কিতাব, যে তাকে কোরআন হাদিস কোরআনের ব্যাখ্যা করার যোগ্যতা আপনি হে আল্লাহ দান করেন। যাই হোক, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বারাকাতু মা আকাবিরিকুম, যে আল্লাহ রসুল বলেন যে তোমাদের কল্যাণ তোমাদের মঙ্গল নিহিত তোমাদের আকাবিরের পথে আকাবিরের সঙ্গে। এই কথা তিনি আলাদাভাবে কেন বললেন, আমার মাথা দিয়ে আমি ইসলামের ব্যাখ্যা না করি, আমি নিজেই ইসলামের ব্যাখ্যা না বুঝি, বরং যারা দিনের ক্ষেত্রে বড়, কোরআন সুন্নার এলমে বড়, আমলে বড়, বুঝে বড়, নূরওয়ালা জিন্দগির ক্ষেত্রে বড় এবং কোরআন সুন্নার অনুসরণের ক্ষেত্রে বড়, দিনের গভীর বুঝের ক্ষেত্রে বড়, তারা বড় তো তাদেরকে আমাদের মানতে হবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিলেন। আরেক হাদিসে আল মাকাসিদুল হাসানা কিতাবে ইমাম সাখাভী রহমতুল্লাহ আলাইহি এই রিওয়ায়াত উল্লেখ করেছেন। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততক্ষণ পর্যন্ত অব্যাহত কল্যাণের ভিতরে থাকবে, মা আখাযুল ইলমা আকাবিরিহিম, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর ইলম এবং দ্বীন তারা গ্রহণ করবে, দ্বীনের ক্ষেত্রে যারা বড় তাদের নিকট থেকে। ফাইজা, এরপরে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা আখাযুল ইলমা আন আসাগিরিহিম হালাকু, এই আকাবির দিন দ্বীনের ক্ষেত্রে সারা বিশ্বে যারা বড় উলামায়ে দ্বীন যাদেরকে বড় মানেন, সেই বড়দের কথা বাদ দিয়া, তাদের ইলম এবং দ্বীনি ব্যাখ্যা বাদ দিয়া, তাদের থেকে ছোট যারা তাদের কথাকে যখন মানুষ প্রাধান্য দিবে গ্রহণ করবে, হালাকু, এরা ধ্বংস হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহলে কি হলো আজকে মুসলমানদের? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আল্লাহ আমাদের বুঝ দান করেন। আমার এটা পছন্দ হয় না যে কোনো একটা কোনো এক দলের পক্ষে কথা বলা, আরেক দলকে একদম বাদ দিয়ে দেওয়া। কাকে বাদ দিব, সব তো আমাদের মুসলমান ভাই। কোরআনের হেদায়েত যদি আমাদের হৃদয়ের খোরাক হয়, আমাদের জীবন হয়, আমাদের কল্যাণের বিষয় হয়, তো পবিত্র কোরআনের প্রতিটি কথা তো আমাদের মানতে হবে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যাদের ঈমান আছে তারা সকলে তোমাদের ভাই। আল্লাহ পাক বলেন ইমানওয়ালা ভাই, আর আপনি বলেন ইমানওয়ালা আমার দুশ্মন লাগে, তার বিরুদ্ধে আমাকে লড়তে হবে, তাকে বদনাম করতে হবে। এই কোরআনের আয়াতের বিরুদ্ধে আমরা গেলাম না? আর আল্লাহর কোরআনের বাইরে যে জীবন যাপন করবে সে জান্নাতুল ফেরদাউসে কিভাবে প্রবেশ করবে? বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতের পথে যাবে কিভাবে? জীবন পথে জান্নাতের পথে এত বেশি কাটা বিছানোর পরে নিষ্কণ্টক ভাবে জান্নাতের প্রবেশ নসিব হবে কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে সব মুসলমানকে নিষ্কণ্টক জান্নাতে প্রবেশের রাস্তা খুলে দেন। মন চায় যে এই প্রসঙ্গে আরো কিছু বলবো কিনা, কিন্তু কি বলবো, এই সুরায় ফাতিহা নিয়ে ঝগড়া, আমিন জোরে বলা নিয়ে, আসতে বলা নিয়ে ঝগড়া। আরে বাবা রে বাবা, মনে হয় যে এক পক্ষে যা বলছে এটা একদম ফাইনাল। নবী কোথায় ওকে করে দিয়ে গেছেন এই কথা যে মুক্তাদির অবশ্যই ফাতিহা পড়তে হবে, মুক্তাদির নাম উচ্চারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলছেন যে তার সূরা ফাতিহা পড়তে হবে? এই হাদিসটা এরকম থাকলে তো দুনিয়ার কোনো মুসলমান এর বাইরে যাওয়া সম্ভব ছিল না। যে হাদিসগুলো আছে সেগুলো তো ব্যাখ্যা সাপেক্ষ, যার কারণেই পরস্পর এরকম মত পার্থক্য পয়দা হয়েছে, কিন্তু কেউ কাউকে গুমরা বলতে সাহস পান নাই। যখন কোরআন হাদিসের বিভিন্ন এরকম ব্যাখ্যা পেশ করা হয় উলামা হক্কানি উলামাদের পক্ষ থেকে, তো তাদের যে ভাষা এই এই বিষয়টা রাজে, ওটা মারজু, অর্থাৎ এটা অধিকতর গ্রহণযোগ্য, আর সেটা এতটা গ্রহণযোগ্য নয়। এটা অধিকতর গ্রহণযোগ্য মত, এটা তারা বলেন অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা, কিন্তু এটা না যে আমারটা ফাইনাল হক আর একটা একদম গুমরাহির রাস্তা। এটা না হানাফিরা বলবে, না সাফিরা, না মালিকি, না হাম্বলিরা, কোন মজাবের উলামাদের এরকম কথা বলার কোন অভ্যাস নেই। বরং একজনকে নিজেরটাকে বলবেন যে দলিল প্রমাণাদির আলোকে আমারটা অধিকতর সঠিক মনে হচ্ছে, আর একটাকে একদম চূড়ান্ত ভুল এবং জাহান্নামের রাস্তা কেউ বলবেন না। সেই পথ বাদ দিয়ে এখন যারা কোরআন হাদিসের একটা ব্যাখ্যা দিয়ে বলেন যে জাহান্নামী
সাহাবি মালিককে হাম বলি সব জাহান্নামের পথে চলছে, তো এটা সঠিক রাস্তা না, এটা ভুল পথ অনুসরণ করা হচ্ছে। যাই হোক, এই মদ্যখানে একটা কথা আসলো, তার প্রসঙ্গে আমি কত দূর যাইতে 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 থাকলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে যখন সমস্ত কাফের মুশরিকরা মুসলমানদেরকে নির্মূল করার জন্য আজকে ঐক্যবদ্ধ, সেই মুহূর্তে যে কোনো মুসলমান বলে আমি মুসলিম, তো তাকে সম্মান করা উচিত, তাকে ইজ্জত করা উচিত, তাকে ভালোবাসা উচিত। যদি ঈমান ইসলামের কোনো কদর থাকে আপনার আমার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুসলমানদেরকে পর্যন্ত জায়গা দিয়েছিলেন যারা মুসলমান ছিল না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওই মুসলমানদেরকে পর্যন্ত তিনি সহ্য করছেন, বরদাস্ত করছেন যারা মুসলমান ছিল না, অর্থাৎ অন্তরে ছিল কাফের কিন্তু মুখে সবসময় তারা ইসলামের কথা বলতো, সবসময় ইসলামের কথা বলতো, কালেমা পড়ত, নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করত, যাকাত দিত, হজ করত, সবগুলো আমল করত, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গিয়া যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে জেহাদে পর্যন্ত শরীক হইত, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সহ্য করতে থাকতেন এবং তাদের ব্যাপারে তিনি আল্লাহ পাক তাদেরকে রসুলকে জানাই দিয়েছিলেন এরা সব মুনাফিকের দল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, কিন্তু আল্লাহ পাকেরই ইশারাতে তাদেরকে তিনি বরদাস্ত করতেন, মদিনা থেকে তাড়াইয়া দেন না। ইহুদিদেরকে তাড়াইয়া দিতে পারছেন, তিনি মুনাফিকদেরকে তাড়াইয়া দিতে পারতেন না, কিন্তু বাহ্যিকভাবে যারা ইসলামের কথা বলে তাদেরকে তিনি মদিনা থেকে বিতাড়িত করেন নাই। কিয়ামত পর্যন্ত জন্য মুসলমানদের জন্য এর মধ্যে কি কোনো সবক নাই, কোনো দিক নির্দেশনা নাই যে মুসলিম সমাজে ইসলামের উপরে যাদের জীবন, তো তাদেরকে পরস্পর সহ্য করা উচিত, আপোষে মিলে মিশে থাকা উচিত, এই হেদায়েতের মধ্যে নাই। রাসূল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সকল অমুসলিম মুসলিম দেশে বসবাস করে তো তাদের জন্য বিধান হলো ইন্নামা বাযালু আমওয়ালাহুম লিতাকুনা আমওয়ালুম কা আমওয়ালিনা ওয়া দিমাউহুম কা দিমায়না। অমুসলিমরা এই দেশের আইন কানুন মানে এবং এই সরকার নির্ধারিত ট্যাক্স ইত্যাদি তারা পরিশোধ করে, অতএব যেমনটা নাগরিক অধিকার মুসলমানদের তেমনটাই নাগরিক অধিকার অমুসলিমদেরও মুসলিম দেশে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো এমন ব্যক্তি এই কথা উচ্চারণ করেন, এরপরে মুসলমানদের ব্যাপারে পর্যন্ত আমরা সহ্য করতে পারি না, এটা কি সুন্দর ইসলাম আর সুন্দর ঈমানের পরিচয় হবে? যাই হোক, এই পথটা থেকে আবার সে আগের পথের দিকে আগাইতে চেষ্টা করি। হ্যাঁ, তো মধ্যখানে বলছিলাম যে কোরআন শরীফে তো মহান রব্বুল আলামিন বলেন যে যাদের পথ অনুসরণ করতে হবে, যাদেরকে মানতে হবে সঠিক পথের উপরে, সিরাতুল মুস্তাকিমের আলোর উপরে কায়েম থাকতে হলে যাদেরকে এই বিশ্বে আমাদের মেনে চলতে হবে তারা হচ্ছেন যে মিনান নবীজিন সিদ্দিকীন ওয়াসুয়াদা ওয়াসালিহিন। নবীজিন নবীর বহুবচন, শুনতেছেন আপনারা, সিদ্দিকীন সিদ্দিকের বহুবচন, সালেহীন সালেহের বহুবচন, সোহাদা শহীদের বহুবচন। কি অর্থ হলো? আল্লাহ পাক বলেন যে যাদের উপরে যাদেরকে আমি বিশেষভাবে অনুগ্রহ করলাম, অনুগ্রহ ধন্য করলাম, যাদের পথে তোমাদেরকে চলতে বললাম, তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, সালেহগণ, শহীদগণ। খালি নবীর নাম নিছেন না আরো কয়েকজনের নাম নিছেন? তার মানে আল্লাহকে যে পূর্ণাঙ্গ ভাবে মানে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ ভাবে মানে এবং সেই পরিমাণ এলম এবং জ্ঞান এবং বুঝ এবং নূর তাদের মধ্যে আছে, আল্লাহ পাক তো তাদেরও পথ চলাকে সিরাতুল মুস্তাকিম বললেন। কাজেই সারা বিশ্বের উলামা, সারা বিশ্বের উলামায়ে দ্বীন যেই ইমামদেরকে মানলেন, সেই ইমামদের পথটাকে এখন গুমরাহি বলার সুযোগ কিভাবে আমরা মনে করতে পারি? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই এই ভারত উপমহাদেশে, এই ভারত উপমহাদেশে সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন হযরত ইমাম শাহ্বলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, আমরা যে হাদিসের কিতাবগুলোর নাম বলি, বুখারী শরীফ, মুসলিম শরীফ ইত্যাদি বলতে থাকি, এই হাদিসের কিতাবগুলো আরব দুনিয়া থেকে যিনি নিয়ে আসছিলেন তিনি ইমাম শাহ্বলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। সর্বপ্রথম হাদিসের কিতাব এই ভারত উপমহাদেশে যিনি আনছিলেন তিনি শেখ আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহ, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তিনি কয়েকটা কিতাব আনছিলেন কিন্তু পরে ব্যাপকভাবে হাদিসের কিতাবগুলো নিয়ে আসছিলেন শাহ্বলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। ভারত উপমহাদেশের সর্বশ্রেণীর আলেম, সর্বশ্রেণীর মুসলমানরা এক বাক্যে ইমাম শাহ্বলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মানে। সেই ইমাম শাহ্বলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহ বলতেন যে আল্লাহ পাক আল্লাহ নিজ মেহরবানিতে এতটা কোরআন সুন্নার এলমের সাগরের যোগ্যতা আমাকে দান করছেন যে আমি যদি কোনো মজাব
ইসলামের অনুসরণ নাও করতাম সেটা আমি পারতাম, কিন্তু আমি আমার বাস্তব জীবন হানাফি মজহাবের অনুসরণ করি। তাহলে জিজ্ঞাসা এটা যে ইমাম সাহাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এর মতো এত বড় মুহাদ্দিস ফকিহ তিনিও কি তাহলে কাফের বা মুর্শিদ ছিলেন? এই ভারত মহাদেশের বিখ্যাত ইমাম বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মজহাবের অনুসারী ছিলেন। এই মানুষগুলো সবই গোমরা। এই বৃহত্তর বাংলার জমিনে যিনি হেদায়তের বাণী প্রচার করে বেসুমার হিন্দুদেরকে ইসলামের ছায়াতলে আসার সুযোগ করে দিলেন, তিনি হযরত মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি তো পাক্কা হানাফি মজহাবের অনুসারী ছিলেন। তার যে মুরব্বী যিনি তাকে এই অঞ্চলে মানুষের নিকট হেদায়তের আলো পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলেন সে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ভারতের বিখ্যাত মহান বুজুর্গ, তিনিও তো সেই হানাফি মজহাবের অনুসারী ছিলেন। তো আমরা কি সব বুজুর্গদের কি জাহান্নামী এবং কাফের মুর্শিদ মনে করে নিজেরা শেষ পর্যন্ত জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে? আমার প্রিয় ভাইয়েরা, এইরকম নিচুতা থেকে আমরা ফিরে আসি, বরং যে এই সব মজহাবওয়ালাদেরকে শ্রদ্ধা করি। আর যে সকল ভাইয়েরা মজহাব মানবেন না মনে করেন, তারা আপনারা যেভাবে নিজের ইসলামের কোরআন সুন্নাহর ব্যাখ্যা বুঝতে থাকেন, আপনারা আপনাদের মতো সেই ব্যাখ্যা ফলো করেন, কিন্তু আপোষে ঝগড়া মারামারি একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রচনা, এটা ইসলামের কোন শিক্ষা না। সেই পথ অনুসরণ করা আমাদের জন্য উচিত হবে না। যাই হোক, তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন যে যারা সীমা অতিক্রম করে এবং তার কারণ হয় দুনিয়া, তার নজরে বড় দুনিয়াকে সে প্রাধান্য দেয়, দুনিয়াকে যে বড় জানবে প্রাধান্য দিবে, আর সে কারণে আল্লাহর দিনকে সে বাদ দিবে, কাফের এবং কুফর এবং শিরকের পথ অনুসরণ করবে। তো আল্লাহ পাক বলেন যে তার ঠিকানা তো একদম স্থিরীকৃত এবং চূড়ান্ত এবং নিশ্চিত হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমরা আল্লাহ আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ পাক যেন সে জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন। কিন্তু আল্লাহ পাক এমন দয়াময় সত্তা যে কখনো ওই রকম যে দুনিয়ার মানুষ যেরকম রাজা বাদশাহ যেরকম ক্রুদ্ধ হলে গুসা হলে ঘন্টাকে ঘন্টা খালি গুসা গরম প্রকাশ করতেই থাকেন, সংসদে যখন কেউ কারো প্রতি ক্রুদ্ধ হন তো এতটা ক্রুদ্ধ হন যে ক্রোধ আর ক্রোধের অগ্নি তার ভিতর থেকে ঝরতেই থাকে। কিন্তু মহান রব্বুল আলামিন সমস্ত বাদশার বাদশাহ এমন দয়ালু, তিনি এই রকম কঠোর কথা উচ্চারণ করতে অনভ্যস্ত। মহান রব্বুল আলামিন যেখানেই কোন কারো প্রতি অসন্তোষ প্রকাশ করেন সাথে সাথে কোন পথে হাঁটলে সন্তুষ্টি লাভ হবে, দয়া লাভ হবে, কল্যাণ লাভ হবে, সফলতা অর্জন হবে, সেটা আল্লাহ পাক তুলে ধরেন। আল্লাহ পাক বলে যে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে সকল মানুষ জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে থাকবে এবং নিজের মনের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে এবং আল্লাহর কথার উপর চলবে, আল্লাহ পাক বলেন যে ফাইনাল জান্নাতা ইয়াল মাওয়া, এটা চূড়ান্ত যে নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। আমার ভাইরা, এই দুনিয়ার জীবনটা আমাদের কারো জন্য চিরদিনের জন্য না, কিছুদিনের জন্য আমরা এখানে আসছি এবং আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযাত আল মউত, হে মানুষ তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, যেই জিনিস যেই মৃত্যু তোমাদের সব স্বপ্নসাথ চূর্ণ বিচূর্ণ করে দিবে, সেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার দ্বারা তখন মানুষের সে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আল্লাহ সন্তুষ্টির পথে চলা, এটা তার জন্য সহজ হয়ে যায়। জো বসর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে কহতি হ্যায় কাজা মে ভি পিছে চলি আতি হুঁ যারা ধ্যান রাখে। মানুষ যখনই দুনিয়াতে আসে মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে এবং বলতে থাকে যে সাবধান থাকবেন, আমি কিন্তু আপনার সাথেই আছি। রাহে কে দুনিয়া মে বসর কো নেহি জেবা গফলত মৌত কা ধ্যান ভি লাজিম হ্যায় কি হর আন রাহে। দুনিয়াতে বসবাসকারী কোন মানুষের জন্য উচিত না মৃত্যুর কথা এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া। এক বুজুর্গ বলেন যে ভারতের যে হো রহি হ্যায় উম্র মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, সাঁস হ্যায় এক রাহ রবে মুলকে আদম, দফাতন এক রোজ ইয়ে জায়েগা থম, কর লে জো কর না আখির মৌত হ্যায়, এক দিন মর না আখির মৌত হ্যায়। হে মানুষ, বরফের পাটা যেরকম মুহূর্তে মুহূর্তে গলে কিছুক্ষণের মধ্যে নিঃশেষিত হয়, তেমনি তোমার আমার গাফলতির মধ্যে তোমার আমার অজান্তে মূল্যবান জীবনটা এইভাবে গুলে গুলে শেষ হচ্ছে। একদিন হঠাৎ দুনিয়ার থেকে আমাদের বিদায় নিতেই হবে। জয়সি করনি বয়সি ভরনি হয় জরুর, কবর মে মাইত উতরনি হয় জরুর, যেমনটা করব তেমনটাই ফল আমাদেরকে ভোগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটি মানুষের কবর প্রতিদিন তাকে ডাকতে থাকে এবং বলতে থাকে, আমি মাটির ঘর, আমি নির্জন ঘর, আমি অন্ধকার ঘর, এবং পোকামাকড় সাপ বিচ্ছু ইত্যাদির ঘর, তুমি আলোর ব্যবস্থা করো, তুমি সাথীর ব্যবস্থা করো, হ্যাঁ তুমি এখানে আসলে এই বিপদ থেকে রক্ষার জন্য তোমার ব্যবস্থা করো। সেটা কি যে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة الله পাক جل جلاله মনোবালু বলেন, আমার সঙ্গে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক তোমরা পয়দা করো, আমাকে ভালোবাসো, আমার সঙ্গে সুন্দর সম্পর্ক বানাও, তাহলে তোমাদের ভয়ের কিছু নাই, টেনশন করবার মতো কোনো বিষয় থাকবে না। আর আমাকে পরম বন্ধু বানানোর পদ্ধতি হলো الذين آمنوا وكانوا يتقون যার বুকি যার সিনা ঈমান ওয়ালা জীবনটা সবসময় আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত, যেখানেই থাকে সে আল্লাহর হুকুমের উপর অটল থাকে, আল্লাহ রসুলের কথার বাইরে যায় না। এইরকম বান্দারা হলো আল্লাহ পাকের ওলি। এবং আল্লাহ পাক বলেন যে তারা কেবল পরকাল জীবনে সুখী হবে তা না, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনেও এবং পরকাল জীবনেও। অন্য আয়াতে তো আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা وهو مؤمن فلا نحيينه حياه طيبه যে সকল বান্দারা নারী হোক কিংবা পুরুষ যার ভিতরে ঈমান থাকবে আর নেক আমল অনুসরণের জীবন থাকবে, আল্লাহ পাক বলেন যে আমি গ্যারান্টি দিয়ে বলি তার দুনিয়ার জীবনটাকেও আমি সুখময় করে দিব, শান্তিতে ভরপুর করে দিব। ভারতের এক মহান বুজুর্গ বলছিলেন যে দিলে মুস্তারিফ কা ইয়ে পয়গাম হয় তেরে বিন সুকু হয় না আরাম হয়, আমার মাওলা আমার বিকুল মনটা বারবার বলে আপনাকে সারা শান্তি নাই, কোনো আরাম নাই। এক বুজুর্গ ভারতের তিনি বলছিলেন যে হে প্রিয় মাওলা, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর একটু নেই মেরা তো কোই সে নেই মেরি, হে আল্লাহ যদি আপনি আমার হন, আপনি আমার উপর রাজি হয়ে যান, তাহলে তো সবই আমার, তবে তো এই আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, জান্নাতুল ফিরদাউস আমার, আগর একটু নেই মেরা, আর যদি আপনি আমার উপর রাজি না হন, আপনি আমাকে তাড়ায় দেন, ভাগায় দেন দুয়ার থেকে, তো কোই সে নেই মেরি, আমার আর কিচ্ছু থাকলো না, আমার দুনো জাহান বরবাদ। গলাতের এক বুজুর্গ তিনি বারবার বলতেন যে হে প্রিয় বন্ধুরা, হে মুসলমান শোনো, হটায়া সর জিসনে উস আস্থা সে ও টকরায়া বলায় না গেহা সে, যেই বান্দা আল্লাহর দুয়ার থেকে সরবে সর্বদিক থেকে আজাব গজব পেরেশানি লাঞ্ছনা জিল্লতি তাকে কেবল ঘিরে ধরতেই থাকবে। লিল্লাহি ইজ্জত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জতের জিন্দেগি যে চায় সে যেন আল্লাহকে মানে, আল্লাহর বিধানের অধীন জিন্দেগি বানায়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, হে মানুষ তোমাদের মনে রাখতে হবে গভীর মনোযোগে শোনো যে একমাত্র আল্লাহর স্মরণের মধ্যেই তোমাদের হৃদয়ে শান্তি। এক বুজুর্গ ভারতের তিনি বলছিলেন যে তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি আর তেরা ভুল না মেরি মৌত হ্যায়, হে আল্লাহ আপনাকে স্মরণ রাখলে তো আমি জিন্দা থাকি, আপনাকে ভুললাম মানে আমার মৃত্যু। ভারত এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে হযরত জি, জব মাই আল্লাহ কা নাম লু হো তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়, আর খুদা কি কসম মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়, হযরত জি যখন আমি আল্লাহর নাম নেই তো সঙ্গে সঙ্গে আমার মুখটা একদম মিঠা লাগে, আল্লাহর কসম হযরত জি একদম মুখটা মিঠা হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন আল্লাহর নামের জিকির যখন আমি শুরু করি আমার দেহের বিন্দু বিন্দু শিরা শিরা আমার এমনকি পশমের লোম কূপগুলো পর্যন্ত মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। আল্লাহ ভালারা এত সুখ শান্তি আরামের মধ্যে জীবন যাপন করেন। ভারতে এক বুজুর্গ ছিলেন বহুত বড় ওলি আল্লাহ, তিনি বলতেন যে প্রিয় বন্ধুরা ইসলাম অনুসরণের বরকতে কোরআন সুন্নাহ এবং তাকওয়া এবং সুন্নতের অনুসরণের বরকতে, আল্লাহ ভালোদের সঙ্গে উঠা বসার বরকতে আমার জীবনটা আল্লাহ পাক এমন আনন্দ ঘন করে দিচ্ছেন। আমার মনে হয় কি, হে বন্ধুরা, দুনিয়াতেই যেন আমি জান্নাতের মধ্যেই বসবাস করি। ওই বুজুর্গের ভাষায়, মে রেহতা হো দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগে দিল মে বগুল কারিয়া হে, যেই বান্দা আল্লাহকে এই জমিনের উপর খুশি রাখে, ওই আল্লাহ আল্লাহ পাক জাল্লা জালালু আমান ওয়াল ওই আসমান ওয়ালা এই বান্দাকে দোনো জাহানে খুশি রাখবেন। এজন্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়ারিজওয়ান মিনাল্লাহ আকবার, তোমার আল্লাহর এক বিন্দু সন্তুষ্টি সবকিছুর চেয়ে বড়, সাত আসমান জমিনের চেয়েও বড় আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউনাহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতুবি, তোমরা ঈমান ওয়ালা হয়ে জান্নাতে যেতে চাও, সেই ঈমান ওয়ালা ততক্ষণ পর্যন্ত তোমরা হইতে পারো না যতক্ষণ পর্যন্ত আমি যা নিয়ে আসছি যে দিন শরীয়ত তোমার নিজেকে পূর্ণাঙ্গভাবে সেটার অধীন না বানাও, নিজের খেয়াল মতো চলা না, নিজের খুশি মতো চলা না। এখন লোকেরা অনেকে বলতে থাকে যে ইসলাম এবং অন্যান্য ধর্ম সব সমান সমান। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন তো পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন, মুসলমান তো কোরআনের কথাকে অবশ্যই মানবে না। আল্লাহ পাক বলছেন যে ইন্না দীন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহ পাকের নিকট ধর্ম এক গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আরেক আয়াত আল্লাহ পাক বলেন যে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়ুকবালা মিনহু, ইসলাম ব্যতীত যে কোনো ধর্ম যে অনুসরণ করবে কশ্চিনকাল আল্লাহ পাকের নিকট সেটা গ্রহণযোগ্য হবে না। আর কুলিয়াল কাফিরুন সুরা কাফিরুন এটা পড়ে অনেকে সোজা ভাবে সাদা সিধা ভাবে মনে করেন যে এখানে বোধহয় সব ধর্মকে আল্লাহ পাক সমান বলছেন, নাউজুবিল্লাহ, এ তো সর্বনাশ। ইসলাম আসার পরে অন্যান্য আসমানি ধর্ম পর্যন্ত অনুসরণ করা জায়েজ নেই, তাহলে যেগুলো আসমানি ধর্ম না সেগুলোকে অনুসরণ করার বৈধতা কিভাবে হইতে পারে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে তৌরাত কিতাবের অনুসারী ছিলেন। তিনি যখন মুসলমান হলেন তো তিনি ভাবলেন যে ইসলাম ধর্মে উটের গোস্ত খাওয়া ফরজ ওয়াজিব না, আর আমি আগে তৌরাতের অনুসারী ছিলাম, সেই ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া নিষিদ্ধ ছিল, তাহলে ইসলামে এটা যেহেতু কোনো এর জন্য কোনো বিধান নাই, অতএব আমি উটের গোস্ত খাবো না। তা এতে করে আমার আগের ধর্মটারও বিধান পালিত হলো আর ইসলামেরও বিপরীত কিছু হলো না। কি কথা বুঝেন না আপনারা? বাস এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানওয়ালারা একদম পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে আসো, এক বিন্দু এক রত্তি পরিমাণ এক বালু পরিমাণও ইসলামের বাইরে থাকার কোনো সুযোগ নাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন এবং না যে এবং ইসলামের ভিতরে উটের গোস্ত খাওয়ার বিধান আছে, উটের গোস্ত খাওয়া বৈধ, অতএব আমি এইটার উপরেই থাকবো, আমি পিছনের সেটা অনুসরণ করব না। তো আসমানি ধর্মগুলো প্যারানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং খাতিবুন নবীন হিসাবে আবির্ভূত হওয়ার পর থেকে আসমানি ধর্মগুলোর পর্যন্ত বৈধতা রহিত হয়ে গেছে, সেগুলোর উপরও চলা যাবে না, ওই আহকাম ওই বিধানাবলী আর মানা যাবে না। তাহলে অন্যান্য ধর্ম সেটা ইসলামের সমকক্ষ হইতে পারে তাহলে কিভাবে? এজন্য কোরআন শরীফের যে সূরা কাফিরুন এটাকে বুঝার ব্যাপারে আমাদের মারাত্মক ভুল আছে, হালকা আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি হে বান্দা বলো, হে কাফেরেরা শোনো, লা আবুদু মা তাবুদুন, যে সত্তা লা আবুদু মা তাবুদুন যাদের তোমরা উপাসনা করো ওই সবকিছুর উপাসনা আমরা করি না। এটা কি তাদের বৈধতা দেওয়া হলো, সমান সমান বলা হলো, না তাদেরটা সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হলো? কি কথা বুঝেন নাই? হ্যাঁ, এইরকম যারা এইরকম ব্যাখ্যা দেন তো এইরকম যে আমাদের এক উস্তাদ এশিয়ার শ্রেষ্ঠতম মহাদ্দেশ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ছোট বাচ্চাদেরকে তুমি যদি বলো এই তুই যা কলকাতা যাবি না দিল্লি, বলে দিল্লি যাব, একটু পরে আবার বললেন যে এই তুই দিল্লি যাবি না কলকাতা, বলে কলকাতা, তার মানে ওই যে শুরুটা মনে থাকে না খালি শেষেরটা মনে থাকে। এই কথা বুঝেন নাই যে লাকুম দীনুকুম আলিয়া দীন, ওই শের যে আল্লাহ পাকে সুরায় বলছেন যে তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম আমার। হ্যাঁ এই কথাটাও শুধু শুধু মনে থাকলো, শুরুর থেকে আল্লাহ পাক কি বলছেন সেটা লক্ষ্য করা প্রত্যেক মুমিনের কর্তব্য না? আল্লাহ পাক পরিষ্কার বলছেন, হে মুসলিম তুমি তো বলবে ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, হ্যাঁ তোমরা যা কিছু পূজা করো উপাসনা করো ওই সবের উপাসনা আমরা করি না। একই কথা বারবার বলা আনতুম আবুদুনা মা আবুদ, যেই মহান সত্তার ইবাদত বন্দিগি আমরা করি উপাসনা করি তোমরা সেই পথে নাই, এবং বলা আনতুম আবুদুনা মা আবুদ, এবং ওই একই কথা বারবার বারবার আল্লাহ পাক বিভিন্ন ভাষায় ঘুরে ঘুরে বললেন। তারপর বললেন লাকুম দীনুকুম আলিয়া দীন, তার অর্থ হলো তোমরা যা করতেছো সেটার পরিণাম তোমাদেরকে ভোগ করতে হবে, আর আমরা যা করবো সেটার পরিণাম আমাদের জন্য। এটা তো মানে শান্ত ভাষায় ভয়ঙ্কর হুঙ্কার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে ভালো পথে চলে সে তো ভালো পথে চলে, যে খারাপ পথে চলে তো ঠিক আছে তোমার পথের যা ফলাফল তুমি দেখবে, আমার পথের যা ফলাফল সেটা আমি দেখব। এটা তো হলো আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন পথে চলার কঠিন শাস্তির এই মানে এক মিঠা হুঙ্কার, এত মারাত্মক হুঙ্কার এটা। আল্লাহ পাক জাল্লা জালালু আমরাবালু আমাদের সকলকে বুঝ দান করেন। হ্যাঁ ভাই, তো আমি বলতেছিলাম যে জীবনটা সুন্দর হয়, সুস্থ হয়, সফল কাম হয়, আনন্দ ঘন হয় যখন বান্দা আল্লাহর হুকুমের অধীন নিজের জীবনটাকে বানায়। আমার মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে জিন্দেগি বরবাহার হতি হ্যায় রব সে জব হাম কিনার হতি হ্যায়, জীবনটা আনন্দ ঘন হয় যখন বান্দা আল্লাহর খুশির উপর নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। আমার প্রিয় বন্ধুরা, জীবনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা যেন ইহুদিদের জীবনাচারের চর্চা না করি, খ্রিস্টানদের জীবনাচারের চর্চা না করি। ইসলামে দীক্ষিত হওয়ার পরে কোন মুসলমান এরকম পাওয়া যেত না মক্কা শরীফে মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, যেই মুসলমান ইহুদিদের ধর্মের বিন্দু মাত্রেরও কোন অনুসরণ বা চর্চা করা এটা তাদের জীবনে ছিল, কোশ্চেন কালো সাহাবীদের মধ্যে এটা ছিল না। বরং সাহাবায়ে কিরাম তো বলতেন যে নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদের জীবনের তিল তিলকে আল্লাহ পাক ইসলাম দ্বারা ধন্য করছেন। ইসলামই আমাদের সম্মান, ইসলামই আমাদের মর্যাদা। এখন মুসলমানদের ঘরে ঘরে টেবিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খানা খাইতেন যে আকুলু কামা ইয়াকুলু আব্দু আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু, বান্দার মতো বিনয় হইয়া বিনয়াবনত অবস্থানে আমি খাওয়া দাওয়া করি এবং বসিও সে বিনয়ীর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, চেয়ার টেবিলের ভিতরে যখন খানা খাওয়া হয় এটা কি বিনয়ী ঢঙ্গে বিনয়ী ব্যবহারের সাথে খানা খাওয়া হয়? এটা তো দাম্ভিকের মতো আচরণ হয়। এইরকম বেপরোয়া এবং দাম্ভিকতার চর্চা মুসলমানের জন্য কোনো ক্রমেই শোভনীয় নয়। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দস্তুরখান থেকে যখন খানা তুলে খাইতেছিলেন পড়ে গেছিল, তো অন্য সাহাবী তাকে বললেন যে এইখানে তো এমন একটা জায়গাতে আমরা আসছি যেখানে বিদুর্মীদের বসবাস, এখানে দস্তরখানে পড়ে যাওয়া খাবার তুলে যদি খাওয়া হয় ওরা আমাদেরকে তাচ্ছিল্য নজরে দেখতে পারে, এই জন্য খানিকটা এই মুহূর্তে এটা যদি আমরা না করলাম সমস্যা? ওই সাহাবি তখন বললেন, কিসব বলো, আতুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এই দুনিয়ার অবুদদের খাতির করতে গিয়া আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শকে জলাঞ্জলি দিব, এটা কিভাবে হইতে পারে? এজন্য এক বুজুর্গ বলতেন যে নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের নকশা যারা ধরে এই নকশা তাদেরকে জান্নাতে পৌঁছায়, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছায়। এক বুজুর্গ বলেন যে এই সাহাবা যারা ইসলাম গ্রহণের পূর্বে এক ধিকৃত লাঞ্ছিত জীবনের মধ্যে ডুবা ছিলেন, কিন্তু তারা পরবর্তীতে রাজা বাদশাহদের চেয়ে উচ্চ সম্মানে আসীন হলেন তো কিভাবে? হ্যাঁ, তিনি এক বুজুর্গ বলেন যে খুদ না থে জো রাহ পর আওরোহ কে হাদি বন গায়ে, ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসীহা কর দিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নজর শিক্ষা দীক্ষার আলো তাদের জীবনটাকে এত উন্নীত করলো, এতটা উচ্চ সম্মানে আসীন করলো। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারাকে অনুসরণ করা, খাওয়ায় দাওয়ায় চলায় ফিরায় উঠায় বসায় আচার আচরণে পোশাকে আশাকে সব কিছুতেই যেন আমাদের সেই জীবনটা সেই মডেলটাই ফলো করা উচিত। আল্লাহর পছন্দের রং তোমরা ধরো আর কোন রঙের দিকে যাও না। সেই পছন্দের রং কি? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আবার রসুলের জীবনের ভিতরে তোমার জীবনের সর্বদিকে দিক দিগন্তে তোমাদের জন্য নিখুঁত এবং সুন্দর নমুনা বিদ্যমান। এক আয়াতে আল্লাহ পাক জেলা জালাল ও মানওয়ালু বলেন, হে রসুল আপনি ওদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা জীবনের সর্ববিষয়ে আমাকে অনুসরণ করো, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদেরকে জান্নাত দান করবেন। এজন্য জিন্দেগিটাকে সুন্দর এবং সফল কাম করার জন্য একটা মাত্র পথ, সেটা হলো কোরআন এবং সুন্নার রাস্তা অনুসরণ করা। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু বাদি মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলী, তোমাদের মধ্যে আমি দুই জিনিস রেখে যাচ্ছি, এই দুই জিনিসের অনুসরণ করবে কশ্চিনকালে তোমরা পথ হারা হবে না, তা হলো আল্লাহর কোরআন এবং তোমাদের রসুলের জীবন আদর্শ। সেই পথে চলার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সর্বশেষ আমি কয়েকটা ছোট ছোট আমলের কথা বলে আমার কথা শেষ করার জন্য চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা এই কালেমা শরীফ প্রতিদিন 100 বার করে পড়তে পারবো ইনশাআল্লাহ তাআলা। এই কালেমা নিয়ে তোর ঝগড়া নাই, একটু আর একটু বাড়াইয়া বললে কেউ তো ঝগড়া করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এখনো তো ঝগড়া মনে হয় শুরু হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি কালেমা যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালুকে বলছিলেন যে, হে আল্লাহ আমাকে আপনি একটা জিকির দেন। তো আল্লাহ পাক বললেন, হে মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। তো মূসা আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ এটা সব মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আমি চাইছিলাম যে স্পেশাল একটা জিকির আমাকে দেন। রব্বুল আলামিন উত্তরে বললেন যে, স্পেশাল মানে কি? বা অনেক বেশি ওজনওয়ালা, নূরওয়ালা, ভীষণ ভারে ভীষণ ওজনওয়ালা। হে মূসা তুমি জানো এই কালিমার ওজন কি, কতটা ওজন দার এই কালিমা? লাউ আন্নাস সামাওয়াতি সাবা ওয়া আমিরাহুন গায়রি ওয়াল আরদিন সাবা বুযিনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, সাত আসমান এবং এর মধ্যে যা কিছু আছে, বেশুমার জিনিস আছে আসমানের মধ্যে, এই বেশুমার গ্রহ নক্ষত্র এক একটা কত বিশাল বড় বড়, এবং আরশ কুরসি লৌহ কলম এই সবটা এবং সাতবক জমিন সহ সব মিলাইয়া যদি এক পাল্লাতে রাখা হয়, আর কোন ঈমান ওয়ালার একবার লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লাতে রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা নিজের ঈমানকে তুমি তাজা করো, আরো শক্তিশালী করো, আরো নূরওয়ালা বানাও। এই কালেমার জিকিরে আমরা সকলে অভ্যস্ত হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক জাল্লা জালালু আমরা বলো আমাদের সকলকে তৌফিক দান করেন। আর ভাইরা, আমরা সব মুসলমানেরই আমরা নিজেরা চিন্তা করলে দেখব আমাদের জীবনে হাজারো ভুল থাকে, যে প্রতিটি এমনকি প্রতিটি দিনেও ভুল থাকে, এমনকি প্রতিটি সকালে ভুল, সন্ধ্যায় ভুল, দুপুরে ভুল, দিনে ভুল, রাতে ভুল, কত ভুল, কত বিচ্যুতি, কত গুনাহ, কত অন্যায় আমাদের দ্বারা সংঘটিত হতেই থাকে। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তা, কুল্লু বনি আদম খাত্তা, খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, যে হে বনি আদম তোমরা সবাই কিন্তু তোমাদের ভুল ত্রুটি বেশুমার হইতেই থাকে, কিন্তু তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ যে তোমরা তওবা করতে থাকবে তো আল্লাহ তাআলা মাফ করতে থাকবেন। তুবা লিমান ওয়াজাদা ফি সহীফাতি ইস্তিগফারান কাসীরা, যে সকল বান্দা বারবার বারবার আল্লাহ পাকের নিকট তওবা করতে থাকে, ক্ষমা চাইতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য আমি জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইবলিস একবার রব্বুল আলামিনকে বলছিল যে, ওয়াইজ্জাতিকা ইয়া রব, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা আযালু উগফি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আরসাদিহিম, আপনার বান্দাদের দেহে যতক্ষণ রূহ থাকবে ওদেরকে গোমরাহ করে নষ্ট করে জাহান্নামে নেওয়ার সব সময় আমি চেষ্টা করতেই থাকবো। এটা ইবলিস বলছিল আল্লাহর ইজ্জতের কসম করে। উত্তরে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, হে ইবলিস আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, লা আযালু আগফির লাহুম আস্তাগফিরুনি, আমি আমার গুনাহগার বান্দাদেরকে মাফ করতেই থাকবো যতক্ষণ ওরা আমার নিকট মাফ চাইতে থাকবে। কি অর্থ হলো আমার ভাইয়েরা, যে আমরা ইবাদত করব, বন্দেগী করব, আমাদের জীবনটাকে তাকওয়ার দ্বারা ধন্য করার জন্য আমরা অব্যাহত চেষ্টায় অবশ্যই নিরত থাকব, কিন্তু এর পরও আমাদের দ্বারা ভুল বিচ্যুতি তো ঘটে, তো আমরা নিরাশ হব না, বরং আল্লাহ পাকের কাছে মাফ চাইতেই থাকবো, মাফ চাইতেই থাকবো, তওবা করতেই থাকবো। ভারতের এক বুজুর্গ বলছিলেন যে মহান আল্লাহ এত দয়াবান যে মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বহা দিয়ে হ্যাঁ, দুর্বে বহা দিয়ে হ্যাঁ। মহান আল্লাহর নিকট কেউ যদি এক ফোঁটা চায়, তো এক ফোঁটার দরখাস্তের বিনিময়ে আল্লাহ পাক তাকে এক সাগর দিয়ে দেন, এবং সাগর ভরা মুনি মুক্ত আল্লাহ পাক দিয়ে দেন। মানুষ বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, এই যে আমরা সংক্ষেপে এটুকু বললাম, কিন্তু এর বিনিময়টা কত বড়। আল্লাহ মাফও করে দিবেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন, জান্নাতও দান করে দিবেন, আর সেই জান্নাত কত বড়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক এক আয়াতে বলেন যে যারা পুরা জীবন আল্লাহকে ভয় করে চলবে তাদেরকে দুই দুই জান্নাত আমি দান করব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট মুসলমানকে আল্লাহ পাক যে জান্নাত দান করবেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এক জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন। তো এত নিকৃষ্ট মুসলমানকে যত এত বড় জান্নাত দান করবেন, যারা দিনরাত আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল তাদেরকে আল্লাহ পাক কত বড় জান্নাত দান করবেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন এবং গুনার রাস্তা পরিহার করার তৌফিক দান করেন। নকিবুল মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি নবরুল্লাহ তাআলা মরকাদাহু বলতেন, আমার ভাই মুসলমান, এক একটা গুনাহ থেকে দূরে থাকা, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল আমল থেকে বেশি দামি। এবং এই সকল বুজুর্গ আহাদীস যে কথা বলতেন, নসিহত করতেন, কোরআন সুন্নাহর ভিত্তি এবং আলোর বাইরে বলতেন না, যেমন এই ওনার এই বক্তব্যের পক্ষে দলিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس, তুমি সব হারাম কাজ গুনার কাজ থেকে দূরে থাকো, তাহলে তুমি সারা বিশ্বে সবচেয়ে বড় ইবাদতওয়ালা। বুঝা গেল যে গুনাহ থেকে দূরে থাকা সবচেয়ে ভারী ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য মাত্র দুইটা কাজ করতে হয়, একটা হলো ঈমান ভিতরে থাকা, আর একটা হচ্ছে তাকওয়া ওয়ালা জীবন যাপন করা। তার তাকওয়া মানে হলো গুনাহ মুক্ত জীবন। হযরত বলেন যে আল্লাহ পাক নিজ দয়াতে আমরা মুসলমান যারা আমাদেরকে ঈমান তো নসিব করেই দিলেন, আর একটা কাজ করতে হবে, সেটা হলো গুনাহ মুক্ত জীবন গড়া। তিনি ব্যাখ্যা করে বলেন যে গুনাহ মুক্ত জীবনের মানে হলো ফরজ না ছুটে, ওয়াজিব না ছুটে, সুন্নতে মুয়াক্কাদা না ছুটে, কোনো মাখলুকের উপর জুলুম না হয়, আল্লাহ তাআলার কোনো হুকুম লঙ্ঘনের গুনাহ না হয়। কিন্তু এর পরেও বলেন যে তারপরও যদি কারো এরকম হলো যে গুনাহ হয়ে গেল, তাহলে কি করবে? তওবা করবে, মাফ চাইবে, তবুও সে আল্লাহ পাকের মুত্তাকি বান্দাদের কাতারেই থাকবে। তার দলিল কোরআনে পাকের এই আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়ুসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন যে সকল বান্দারা কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেল, অথবা যে কোনো কঠিন থেকে কঠিন অন্য কোন গুনাহে লিপ্ত হয়ে গেল, এরপরে তার মনে পড়ল যে হায়, আমার আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে গেছেন, আমি আমার গুনাহের জন্য তো শাস্তি ভোগ করতে হবে, সেজন্য সে আল্লাহ পাকের নিকট মাপ চাইলো, ক্ষমা চাইলো, তওবা করলো। আর আল্লাহ ব্যতীত ক্ষমা করবেই বা করবেনই বা কে? আর কে আছে যে আল্লাহ ব্যতীত ক্ষমা করার? আল্লাহ পাক বলেন কিন্তু সেই গুনার মধ্যেই জীবনটা কাটায় দেয় না, বরং এভাবে সে মাপ চেয়ে নিল। আল্লাহ পাক বলেন এই সকল ক্ষমা প্রার্থী বান্দাদের কেউ আমি মাফ করে দিয়ে জান্নাত দান করে দিব। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিনের ঘোষণা, এবং আল্লাহ পাক বলছেন আমি যেরকম মুত্তাকিদেরকে ভালোবাসি, বারংবার তওবাকারী বান্দাদেরকেও আমি ভালোবাসি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন বান্দার দ্বারা দিনের মধ্যে 70 বারও যদি গুনাহ সংঘটিত হয়, আর 70 বারই বারংবারই সে আল্লাহ পাকের নিকট তওবা করে মাফ চায়, সে গুনাহগারদের কাতারে তার স্থান হবে না, নেককারদের মধ্যে আল্লাহ পাক তাকে স্থান দান করবেন, গুনাহগারদের মধ্যে সে গণ্য হবে না। মা আসরা মানে আরেকদিকে তার আমলের দ্বারা সাহাবিদেরকে আল্লাহর বান্দাদেরকে তিনি শিক্ষা দিতে থাকতেন, নবী হয়ে আমি আল্লাহর নিকট মাপ চাই, তোমাদের আল্লাহর নিকট কতটা মাপ চাওয়া উচিত। যে বান্দা বারবার মাপ চাইতে থাকে, নিঃসন্দেহে তার জন্য রহমতের দুয়ার আল্লাহ আল্লাহ পাক খুলিয়ে দেন, খুলে ওই আনা খুলে দর। এক বুজুর্গ বলেন ভারতের যে তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লাগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নেহি গির গড়ায়ে যা, খুলে ওই আনা খুলে দর, উস পে হো কিউ তেরি নজর, তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায়ে যা। হে গুনাহগার বান্দা তুমি দেরি করো না, উঠো ছুটো আল্লাহ পাক রহমতের পথে হাঁটো, আল্লাহর কাছে মাপ চাও এবং ভালো হওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন কি খুললেন না সেটা টেনশন করার তোমার দরকার নাই। যদি আল্লাহ পাক রহমতের দুয়ারে তুমি দাঁড়ানোর চেষ্টা করো, নিঃসন্দেহে আল্লাহ পাক রহমতের দুয়ার তিনি খুলিয়ে দিবেন। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, হে গুনাহগার বান্দারা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, মাফ চাও তওবা করো, নিঃসন্দেহে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে ক্ষমা প্রার্থনা করলে তওবা করলে আল্লাহ পাক তোমাদের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। সার কথা এতটুকু হলো জিন্দগি বন্দেগীর জন্য ভালো হয়ে চলার অবশ্যই চেষ্টা করব, ভুল ভ্রান্তি হলে তো আমরা আল্লাহ পাকের নিকট তওবা ইস্তেগফার করতে থাকব, এইভাবে জীবনটাকে বারবার করব। মাই ইসি মুহ সে কাবা যাওঙ্গা, শরম কো খাক মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, এমনটা কান্নাকাটি করব যেন আল্লাহ পাক অবশ্যই রাজি হয়ে যান। কান্না না আসলে, চোখের পানি না আসলে, কান্নার ভান করলো আল্লাহ পাক তাকে মাফ করে দেন।
দোয়া করেন, দোয়া করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم, اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا, أنت المقدم وأنت المؤخر, لا إله إلا أنت, رب اغفر وارحم وأنت خير الراحمين, اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين, اللهم اجعلنا لك ذكرين لك شكرين لك رحابين لك مطوعين لك مطيعين إليك مخبتين إليك أفواهين منيبين, يا الله مد الشغل كما করেন, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপনি মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আউলিয়া সিদ্দিকিনের হায়াত আপনি আমাদের সকলকে নসীব ফরমান, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, ইহুদি খ্রিস্টানদের জীবন ধারা থেকে আমাদেরকে বাঁচান। হে আল্লাহ, হে আল্লাহ মেহরবান মালিক, আমাদেরকে আপনার প্রতিটি হুকুমের অধীন করা অধীন জীবন বানানোর তৌফিক দান করেন। হে আল্লাহ, অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করেন, ইসলাম দ্বারা জীবনের সকল দিক দিগন্তকে আপনি ধন্য করে দেন। হে আল্লাহ, রাসূল সুন্নাকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ, মুসলমানদেরকে আপোষে মহব্বত নসীব ফরমান, দলাদলি মারামারি কাটাকাটি থেকে আমাদেরকে হেফাজত ফরমান, সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, আমাদের দেশের উপর বেশুমার রহমত নাজিল করেন। আল্লাহ, আমাদের দেশের যা জরুরত আসমানি ভান্ডার থেকে আপনি পুরো করে দেন, এই দেশের জমিনের নিচে আল্লাহ অফুরন্ত গ্যাস ও তেলের খনি হে দয়াময় আপনি নিজ গুণে দান করে দেন। আল্লাহ, আমাদের এই পরিমাণ দান করেন যে আমাদের আল্লাহ অফুরন্ত তেল ও গ্যাসের খনি আপনি নসীব ফরমায়া দেন। এই জমিনের যত গুলাম আমার শায়েক আউলিয়া বুজুর্গ আনি দিন, আল্লাহ আপনার খাস বান্দা, তাদের বরকতে, তাদের দুয়ার বরকতে, চোখের পানির বরকতে এই জমিনকে আপনি সমৃদ্ধিশালী আপনি বানায়া দেন, কল্যাণে ভরপুর করে দেন। আল্লাহ, আমাদের সুন্দর দেশ যেখানে বেশুমার মুসলমান আপনার সামনে সিজদায় মাথা নত করে
আপনার কাছে হাত তুলে মক্কাশরীফ মদিনা শরীফে ছুটাছুটি করতে থাকে আপনার মহব্বতে, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের মহব্বতে। আল্লাহ এই জমিনের উপরে আপনি বেসুমার রহমত নাজিল করেন, এই জমিনে ইসলামকে আপনি সুসংহত করেন, ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে হেফাজত করেন। দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান আছে, মুসলমানদেরকে সুখ শান্তি আরাম ইজ্জত এবং সম্মান ও সমৃদ্ধির জীবন নসিব ফরমান। যে কোনো জায়গাতে মুসলিম ভাই বোনেরা বিপদগ্রস্ত আছে, হে আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদেরকে জালিমদের হাত থেকে আপনি উদ্ধার করেন এবং হেফাজত করেন। যে সকল মানুষ এখন পর্যন্ত ইসলামের ছায়া তুলে আসতে পারে নাই, সে অমুসলিমদেরকে ইসলামের ছায়া তুলে আসার জন্য আপনি তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিস মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক, এতে যারা সহায়তাকারী অংশগ্রহণকারী, সকলকে আপনি কবুল করেন, সকলকে সকলের দুজাহানকে আপনার নূর দ্বারা, আপনার সন্তুষ্টির দ্বারা, আপনার রহমত দ্বারা ধন্য করে দেন। আল্লাহ সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, সব মুশকিল আসান করে দেন, অসুস্থদেরকে আপনি সেবা দান করেন। এক ভাই কাগজ পাঠায়, কি নাম যেন, আজিজুল হক না, তিনি দোয়া চাইছেন অসুস্থতার জন্য, দোয়া চাইছেন যে আল্লাহ তাকে শেফা কামিল আজুর দায়ম হায়াতে বরকত নসিব ফরমায়া দেন। সব অসুস্থ মুসলমান ভাই বোনদেরকে সুস্থ করে দেন, সকলের রোজগারে বরকত দিয়ে দেন, সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয় বরকত আপনি নসিব ফরমান। মুসলমানরা যেখানেই আছেন মুসলমানদেরকে শান্তিময় জীবন দান করেন, সকলের রোজগারে অকল্পনীয় বরকত আপনি নসিব ফরমায়া দেন। আল্লাহ আপনার নিজ দয়াতে আমাদেরকে হকের উপরে, দিনের উপরে, সিরাত মুস্তাকিমের উপর অটল অবিচল ফরমায়া দেন। জিন্দা রাখেন আপনার জন্য, যখন দুনিয়ার থেকে উঠাবেন, হে মহান, হে দয়াবান, আফিয়তের হালতে আপনার সন্তুষ্টির সাথে আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। আল্লাহ যারা বিভিন্ন ভাবে আমাদের কাছে দোয়া চাইছেন, সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, সকলের মুশকিল আসান করে দেন, আমাদের সকলের ঘরে ঘরে বেসুমার রহমত বরকত নূর নাজিল করেন। আল্লাহ আমাদের খানদানের মধ্যে আপনার কোন দুশ্মন না পয়দা হয়, কোন কাফের মুর্শিক না পয়দা হয়, কোন নাফরমান না পয়দা হয়। আল্লাহ আমাদের সকলকে আপনার আনুগত্য ধন্য সুন্দর পুষ্পিত জীবন নসিব ফরমান। তাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلہ اردو پروتیٹی بیان بیشیر جیکنو پرامتو تھے کے نیومی تو نیز نیز موبائل ایر ہواٹس ایپ پاور جننو جگازوک کرو نئی نمبر 01715-8869 مفتی شہید السلام قاسمی لائیب بیان سنار لنک mixlr.com/khanka-bd اسپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম, ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।